আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন মাদানী চ্যানেলের অনন্য অনুষ্ঠান সিরাত ইব্রাহিম আলাইহিসসালাম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিসসালাম এর সিরাত সম্পর্কে জেনেছি, তিনি কিভাবে লালিত পালিত হয়েছেন এবং তার আখলাক, তার বৈশিষ্ট্য, তার দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো আমরা জেনেছি। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আপনারা হয়তো অনেকে শুরু থেকেই ছিলেন এবং আশা করি আজও অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। তবে আপনাদের নিকট একটি অনুরোধ হচ্ছে, এই অনুষ্ঠান থেকে আমরা যা শিখলাম তা যেন আমরা আমাদের আমলি জীবনে বাস্তবায়ন করি। পাশাপাশি আমরা যারা পশু ক্রয় করে নিয়েছি, আমরা পশুগুলোর প্রতি আরও একটু যত্নবান হই, সময় মতো আমরা খাবার দেই, পানি দেই এবং অযথা হইচই হইহুল্লোড় আমরা যেন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ আমরা শুনব যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম যে দুটি পাথর পেয়েছিলেন, সেই দুটি পাথর কীভাবে পেয়েছিলেন, এর কি ইতিহাস রয়েছে, হাজরে আসওয়াদের ফজিলত কী রয়েছে, তার তাওয়াক্কুল, এছাড়া হচ্ছে যে জীবিত হওয়ার যে একটি বিষয়, মৃত প্রাণী আবার জীবিত হওয়া, সেই বিষয়টি সম্পর্কে আমরা শুনব। হ্যাঁ, মালাকুল মৌতের আকৃতি কীরকম হবে সেই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানব। সর্বোপরি সবগুলো আলোচনা করার পর কুরবানির সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসুন, মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ্দুআ উবাইনা সালাতাইনি লা ইউরদ্দু, অর্থাৎ যেই দোয়া দুরুদ শরীফের মাঝে করা হয় সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ আপনি দোয়া করার পূর্বেও দুরুদ শরীফ পাঠ করবেন এবং দোয়া শেষ করার পরও দুরুদ শরীফ পাঠ করবেন, তাহলে এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা যেমনটা শুনলাম, প্রথমত আমরা যে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম যে পাথরটি রয়েছে, এই দুটি পাথর পেয়েছিলেন কিভাবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ইতিহাসের কিতাবসমূহে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিসসালাম কাবার যে কাঠামো নির্মাণ করেছিলেন তা নূহ আলাইহিসসালাম এর প্লাবন পর্যন্ত বিদ্যমান ছিল এবং প্লাবনের সময় তা আসমানে তুলে নেওয়া হয়। এরপর কাবা শরীফের স্থানটি উঁচু টিলার মতো চারপাশে জমি থেকে আলাদা মনে হতো, কিন্তু সেখানে কোনো দালান ছিল না। মানুষ সেই স্থানটির সংকল্প করত এবং একে দোয়া কবুলের এক স্থান মনে করত। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যেন তিনি ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবার দালান নির্মাণ করেন। জায়গার সীমানা নির্ধারণের জন্য আল্লাহ তাআলা একটি মেঘের টুকরা পাঠালেন যেন তার ছায়া দিয়ে কাবার সীমানা নির্ধারিত হয়। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেই ছায়ার মাপ দাগ টেনে দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই দাগ বরাবর জমি খনন করলেন যতক্ষণ না হযরত আদম আলাইহিসসালাম নির্মিত দালানের ভিত্তি প্রকাশিত হলো। অতঃপর সেই ভিত্তির উপরই তিনি নির্মাণ কাজ শুরু করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর আনার কাজ করতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরগুলো কাদা দিয়ে গেঁথে তারপর লাগাতেন। যখন দেয়াল মানুষের উচ্চতা সমান হলো তখন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য এমন কিছুর প্রয়োজন হলো যার উপর দাঁড়িয়ে কাজ করা যায়। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম জাবালে আবু কোবাইসে পাথর খুঁজতে গেলেন। পথে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এর সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, চলুন আমি আপনাকে এমন দুটি পাথরের সন্ধান দিই যা হযরত আদম আলাইহিসসালামের সাথে জান্নাত থেকে জমিনে এসেছিল এবং এই পাথর দুটি অনেক বরকতময়। তিনি পাথর দুটি বের করে দিলেন, একটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এবং অন্যটি কাবা শরীফের কোণে দরজার ডান পাশে লাগানোর জন্য, যেন তাওয়াফকারীরা সেটা চুম্বন করে তাওয়াফ শুরু করতে পারে। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর দুটি নিয়ে এলেন এবং জিব্রাইল আমিন আলাইহিসসালামের কথা মতো হাজরে আসওয়াদকে নির্দিষ্ট স্থানে রাখা হলো। অন্য পাথরটির উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ সম্পন্ন করলেন। অর্থাৎ এই দুটি পাথর হচ্ছে জান্নাতি পাথর, যেই পাথর দুটি আদম আলাইহিসসালামের সাথে পৃথিবীতে এসেছিল, একটির মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফের কাজ সম্পন্ন করেছেন, আরেকটি তিনি এই যে দরজার ডান পাশ রয়েছে সেখানে নির্দিষ্ট স্থানে কি করলেন, লাগিয়ে দিলেন। তো এই ছিল এই দুটি পাথরের ইতিহাস যেগুলো জান্নাত থেকে এসেছে। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নির্মাণ কাজ করছিলেন, নির্মাণ চলাকালীন সময় তিনি একটি দোয়া পাঠ করেছিলেন। সেই দোয়াটি কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী ও সর্বজ্ঞ। এ থেকে জানা গেল যে ন্যাক কাজ করার পর তা কবুলের জন্য দোয়া করা আম্বিয়া কেরামের সুন্নত। আমাদের উচিত ন্যাক আমলের পর তা কবুলের দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। তো যখনই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ন্যাক কাজ করার তৌফিক দিবেন, নামাজ, হজ, রোজা, জাকাত, এই যে ন্যাক কাজগুলো রয়েছে, যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন, এরপর দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দিয়েছ, আমি আমার এলিম মোতাবেক, আমার সামর্থ্য মোতাবেক আমি আমলটা করেছি, এখন তুমি সেটা কবুল করে নাও। আর এটা করা, এভাবে দোয়া করা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, কেননা তিনি কল্যাণকর কাজ করার পর, ভালো কাজ করার পর দোয়া করেছিলেন যে আমি যা করেছি এটা তুমি কবুল করে নাও। অনুরূপভাবে আমাদের উচিত হচ্ছে যে ভালো কাজ করার পর, নামাজ পড়ার পর দোয়া করা। এই যে হাজরে আসওয়াদ রয়েছে যেটার ব্যাপারে শুনলাম জান্নাত থেকে এসেছে, এর কি ফজিলত রয়েছে? এ ব্যাপারে বলা হয়, শুরুতে হাজরে আসওয়াদের রং ধবধবে সাদা ছিল, পরবর্তীতে তা কালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত সমূহের মধ্যে দুটি ইয়াকুত, যার নূর আল্লাহ মিটিয়ে দিয়েছেন। যদি তিনি এমন না করতেন তবে পূর্ব ও পশ্চিমের মাঝখানের সব কিছু আলোকিত হয়ে যেত, এতটাই সাদা, এতটাই উজ্জ্বল ছিল। তিনি আরও ইরশাদ করেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এবং এটি দুধের চেয়েও সাদা ছিল, অতপর বনি আদমের গুনাহসমূহ একে কালো করে দিয়েছে। এই যে মানুষ হাজরে আসওয়াদকে চুম্বন করতে চায়, কেন করতে চায়? কেননা এটা চুম্বন করলে মানুষের গুণাগুলো এটা চুষে নেয়, নিয়ে নেয়, আর গুণা হচ্ছে কালো, আমরা জানি কলুষিত, যখন মানুষ গুণা করতে থাকে অন্তর কালো হয়ে যায়, তো গুণা হচ্ছে কালো। তো সেই কালো জিনিসটা, হ্যাঁ, সেই বিষয়টাকে নেওয়ার পর এই হাজরে আসওয়াদ কালো হয়ে গিয়েছে। তো এটার ফজিলত হচ্ছে এটাই, যদি কোনো বান্দা ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে সেটাকে চুম্বন করতে সক্ষম হয়, তাহলে সেই কালো পাথরটি যেটি আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিল, মানুষের গুণাগুলোকে চুষে নেয়, নিয়ে নেয়, আর মানুষকে পবিত্র করে দেয়। আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের যাওয়া উচিত মক্কায় গিয়ে কাবা শরীফের জিয়ারত করা, সম্ভব হলে এই হাজরে আসওয়াদকে চুম্বন করা। তবে এক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলেন যে পারাপারি না করা, কষ্ট দেয় এমন কোনো কাজ না করা। অনেক সময় দেখা যায় এই হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে ভিড় থাকে, অনেক সময় ধাক্কাধাক্কি হয়ে যায় এবং কেউ কেউ আঘাতও প্রাপ্ত হয়। তো এই জন্য আমির আহলে সুন্নাত সতর্ক থাকতে আমাদেরকে বলেছেন যে যদি সম্ভব না হয় তাহলে দূর থেকে চুম্বন করুন হাজরে আসওয়াদকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা একটি চমকপ্রদ ঘটনা শুনব, যে পাখি আল্লাহ তাআলা জীবিত করেছিলেন, মৃত জিনিসকে যে আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারেন, এর একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম এর একটি ঘটনা, যে ঘটনার মধ্যে যে আল্লাহ তাআলা মৃতকে আবার জীবিত করতে পারেন, এটা আল্লাহ তাআলার জন্য কোনো বিষয়ই না। তো সেই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে, একবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সমুদ্র সৈকতে দেখলেন যে এক ব্যক্তির লাশ পড়ে আছে, জোয়ারের সময় সমুদ্রের মাছেরা তা খাচ্ছে এবং ভাটার সময় বনের পশু ও আকাশের পাখিরা তা খাচ্ছে। এটি থেকে তার মনে এই প্রশ্ন তৈরি হলো যে আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করবেন, এই প্রশ্ন, আর তা তিনি স্বচক্ষে দেখার আগ্রহ জানালেন। তিনি আরজ করলেন, হে আল্লাহ, আমার বিশ্বাস আছে যে আপনি মৃতদেরকে জীবিত করবেন, কিন্তু আমি এই অদ্ভুত দৃশ্যটি দেখতে চাই, যেটা আসলে কিভাবে হবে, এর প্রক্রিয়াটা কিভাবে হবে। তো এই আকাঙ্ক্ষা তিনি থেকে তিনি আল্লাহ তাআলার নিকট আরজি জানালেন। আল্লাহ তাআলা আলিমুল গায়েব, তিনি সব কিছু জানেন, এই প্রশ্নটা সে কেন করেছে। তারপরও আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি বিশ্বাস নেই যে আমি জীবিত করতে পারি? এটি কেবল অন্যদের জানানোর জন্য ছিল যে ইব্রাহিমের মনে কোনো সন্দেহ নেই। তিনি আরজ করলেন, বিশ্বাস তো অবশ্যই আছে, কিন্তু আমি অন্তরকে শান্ত করতে চাই। এই বিষয়টি কোরআনে পাকের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে, হে হাবিব আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম বলেছিলেন, হে আমার রব আমি এটা দেখতে চাই, আপনি আমাকে দেখান যে কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন। কওয়ালা আওয়ালাম তুমিন, তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, তোমার কি বিশ্বাস নেই? কওয়ালা বালা, তখন তিনি বললেন, অবশ্যই আছে, তবে আমি চাই আমার অন্তর যেন শান্ত হয়। তখন আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন চারটি পাখি নিয়ে সেগুলোকে নিজের সাথে মানিয়ে নিতে, অর্থাৎ সেগুলোকে পুষ মানানো। এরপর সেগুলোকে জবাই করে সেগুলোর কিমামা মাংস মিশিয়ে বিভিন্ন পাহাড়ে রেখে দিতে। এরপর সেগুলোকে ডাক দিলে তারা আবার আগের রূপে ফিরে আসবে। তো অতঃপর আল্লাহ তাআলা বলেন যে ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা হচ্ছে পরাক্রমশীল এবং হিকমত সম্পূর্ণ। অপর এক বর্ণনায় এসেছে যে এই পাখিগুলো যেগুলোকে তিনি নিয়ে এসেছিলেন এবং নিজের পোষ মানিয়েছিলেন, সেই পাখি হচ্ছে চারটি পাখি। সেই পাখিগুলোর মধ্যে হতে একটি ছিল ময়ূর, একটি ছিল মোরগ, একটি ছিল কবুতর এবং একটি ছিল কাক। তিনি সেগুলোকে আল্লাহ তাআলার নির্দেশে জবাই করে ডানাগুলো ছিঁড়ে মাংস কিমা করে মিশিয়ে দিলেন এবং বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে দিলেন, আর মাথাগুলো নিজের কাছে রাখলেন। এরপর যখন সেগুলোকে ডাকলেন, আল্লাহর হুকুমে শরীরের অংশগুলো উড়ে এসে জোড়া লেগে পাখি হয়ে তার সামনে দৌড়ে এলো এবং নিজ নিজ মাতার সাথে মিশে আগের মতো জীবন্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি সিরাতুল জিনানে বর্ণিত হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার যে কুদরত রয়েছে, তার যে সর্বশক্তিমান হওয়ার যে বিষয়টি রয়েছে এটি দেখিয়েছেন, এবং মৃতকে জীবিত করার একটি বিষয় এখানে প্রতীয়মান হয়েছে। তিনি চারটা পাখি নিয়ে এসেছেন, চারটা পাখির মাংস একত্রে মিশিয়েছেন, চারটা পাখির বৈশিষ্ট্য আলাদা আলাদা, সেগুলো একত্রে মিশিয়ে পাহাড়ে রেখে এসে তিনি ডাক দিলেন, আর সেই কিমাগুলো যেগুলোর মধ্যে কোনো রূহ ছিল না, ডাকে সাড়া দিয়ে এসে জোড়া লেগে আবার পরিপূর্ণরূপে, যেটা ময়ূর সেটা ময়ূর হয়েছে, যেটা মোরগ সেটা মোরগ, যেটা কবুতর সেটা কবুতর, এবং যেটা কাক সেটা কাক হয়েছে। আল্লাহ আকবর কবীরব। তো এখানে বলেন যে এই কুরআনি ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করেন এবং তাদের দোয়ায় মৃতও জীবিত হয়। আল্লাহ যেমন প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, তেমনি মৃত্যুর পর পুনরায় জীবিত করতেও তিনি সক্ষম রয়েছেন। তো এই ঘটনা আল্লাহ তাআলা করে দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অন্তরের শান্তির জন্য, যেন তার অন্তর শান্তি হয়ে যায়। এবং এখানে আমাদের জন্য বিশ্বাস যে রয়েছে যে আল্লাহ তাআলা আসলে সব কিছু করতে পারেন, যেমনটা অনেক সময় উলামায়ে কেরামগণ বা আমাদের বুজুর্গানের দিন যারা রয়েছেন, এমনকি ইমাম জয়নুল আবিদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে পাওয়া যায়, তিনি বিস্ময় প্রকাশ করেছেন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যে যার নিজের অস্তিত্ব রয়েছে, যে তার সৃষ্টি রয়েছে, সে নিজেকে দেখছে, এরপরে সে সন্দেহ করে যে আমরা আসলে কিভাবে মৃত্যুর পর জাগ্রত হব, কিভাবে মৃত্যুর পর আবার জীবিত হব। তাদের ব্যাপারে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যখন তুমি কোনো কিছুই ছিলে না, তুমি শুধু ছিল অপবিত্র এক পানি, তখন আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে এত সুন্দর জীবন দিয়েছেন, আর তুমি এখন তো একটা স্ট্রাকচারে চলে এসেছো, তোমার একটা ঘটনাকৃতি রয়েছে, তোমার সব কিছু আছে, আর সব কিছু থাকার পরও আল্লাহ তাআলা তোমাকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না, মানে এটা তো এক অদ্ভুত এক চিন্তা, এক সন্দেহ, এক সংশয়। তো এরকম সংশয় সন্দেহ এটা হওয়া উচিত না, এবং আল্লাহ তাআলা যুগে যুগে এর প্রমাণ দিয়েছেন, যেমনটা এর একটি হচ্ছে এই ঘটনা যে পাখিগুলোকে মৃত করা হয়েছিল, জবাই করা হয়েছিল, সেগুলোকে আবারও কী করা হয়েছিল, জীবিত করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের এক দরজ দিয়েছিলেন, যে উত্তম চরিত্র আসলে কাকে বলে, কোনটি উত্তম চরিত্র। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চরিত্র ছিল উত্তম আদর্শ, এবং আল্লাহর পক্ষ থেকে তাকে এর উপর অবিচল থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর নিকট ওহি প্রেরণ করলেন, হে আমার খলিল আপনি উত্তম চরিত্রের পরিচয় দিন, যদিও তা অমুসলিমদের সাথে হয়, তবেই আপনি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন, নিশ্চয় উত্তম চরিত্রের অধিকারীদের জন্য আমার এই ঘোষণা জারি হয়ে গেছে যে আমি আমার আরশের ছায়া দেব, আমার পবিত্র দরবার থেকে পরিতৃপ্ত করব এবং তাকে আমার রহমতের নিকটবর্তী করব। আল্লাহু আকবার কাবীর। এখানে যে উত্তম চরিত্র আসলে কাকে বলে, আমাদের মধ্যে তো এরকমটা দেখা যায় যে আমার মতের সাথে যার মিল রয়েছে, আমি যা বলছি যে সেটা মেনে নিচ্ছে, তার সাথে আমি সুসম্পর্ক বজায় রাখি, তার সাথে আমি উত্তম ব্যবহার করি, হ্যাঁ, যে আমার সাথে ভালো করছে তার সাথে আমি ভালো করি, যে আমার সাথে মন্দ করছে তার সাথে আমি মন্দ ব্যবহারটা করি। এমনকি এও বলতে শোনা যায় যে আমি ভালোর জন্য ভালো, আমি মন্দের জন্য মন্দ। কিন্তু এখানে দরজ দেওয়া হচ্ছে যে সে ব্যক্তি যদি অমুসলিম হয় তার সাথে আপনার কী করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আর যে ব্যক্তি এই আচরণ ধারণ করবে, লালন করবে, তার ব্যাপারে আল্লাহ তাআলা এই ইরশাদ করেছেন যে নিশ্চয় উত্তম চরিত্রের অধিকারীদের জন্য আমার এই ঘোষণা জারি হয়ে গেছে যে আমি তাকে আরশের ছায়া দেব। এটা প্রথম পুরস্কার, আল্লাহ তাআলার আরশের ছায়া। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তো সেই দিন ওই উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আরশের ছায়াই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র দরবার রয়েছে, সেখান থেকে পরিতৃপ্ত হবে। দুনিয়ার অসংখ্য বিষয়, লক্ষ কোটি টাকা যার আছে সেও পরিতৃপ্ত হয় না, কিন্তু যার কাছে উত্তম চরিত্র রয়েছে না, সে পরিতৃপ্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে তাকে আমার রহমতের নিকটবর্তী রাখব। এর চেয়ে তো উত্তম কিছু আর হতেই পারে না। তো আমাদের উচিত এই উত্তম চরিত্র ধারণ করা, উত্তম চরিত্রের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে অধ্যয়ন করা, কোন বিষয়গুলো করলে সেটা উত্তম চরিত্রের সাথে যায় না সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন অধিক জিকিরকারীদের মধ্য হতে একজন। তার ব্যাপারে হযরত খালিদ বিন মাদানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে একটি পাত্রে আঙ্গুর পেশ করা হতো, তখন তিনি একটি একটি করে দানা তুলে খেতেন এবং প্রতিটি দানা খাওয়ার সময় আল্লাহর জিকির করতেন। দাওয়াত ইসলামের সাথে যারা আছে সেখানে দরজ দেওয়া হয় যে আমরা যেন প্রত্যেক দানা আহার করার সময় আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলার গুণকীর্তন যেটা আছে সেটাকে স্মরণ করি, স্মরণ রাখি, শিক্ষাটা এখানে দেওয়া হয়। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ঘটনাগুলো রয়েছে সেখানে আমরা দেখি যে উঠতে বসতে সর্বদা আল্লাহ তাআলার তিনি জিকির করতেন। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সাথে মালাকুল মউত তথা আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতের সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এক আবদার করে বসেন। সেটা কি? তার আবদার ছিল, আপনি কি আমাকে সেই রূপ দেখাতে পারেন যাতে আপনি পাপাচারীদের জান কবজ করেন? অর্থাৎ আপনি আপনার ওই রূপটা দেখান যে রূপে আপনি পাপি, যারা দুনিয়ায় ঘৃণ্য কাজ করেছে, মন্দ কাজ করেছে, অসৎ কাজ করেছে, অসৎভাবে জীবন অবলম্বন করেছে, জীবন অতিবাহিত করেছে, তাদের রূহ, তাদের প্রাণ কবজ করার সময় আপনার যে আকৃতি হয় সেই আকৃতিটা আমি দেখতে চাই। তো হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আপনি তা সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জোরাজুরি করে আরজ করলেন যে আপনি আমাকে দেখান, বাকিটা আমি বুঝে নিব। তখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আপনি তাহলে আপনার দৃষ্টি ফিরিয়ে নেন, অন্যদিকে ফিরান। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলেন কালো পোশাকে আবৃত এক কৃষ্ণবর্ণের বিশাল অবয়ব, যার চুলগুলো খাড়া, গায়ে দুর্গন্ধ এবং মুখ ও নাসারন্ধ্র থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এটি দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর সময় শুধুমাত্র আপনার এই রূপ দেখায় ফাসেকদের জন্য অনেক বড় শাস্তি। আল্লাহু আকবার কবীর। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো দৃঢ়চিত্তের একজন ব্যক্তি যে এত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কখনো বিচলিত হননি, সর্বদা অটল ছিলেন, অবিচল ছিলেন, সেই রকম একজন সত্তা, সেই রকম একজন বান্দা, তিনিও মালাকুল মউতের ওই আকৃতি দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং তিনি কি বলেছেন যে গুনাহগারদের জন্য আপনার এই আকৃতি তার শাস্তির জন্য যথেষ্ট। তো আমরা যারা আছি আমরা কি সেটা বরদাস্ত করতে পারবো? কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাক ভাবে জীবন অতিবাহিত করার, এক পূর্ণময় জীবন, পূর্ণময় এক যে কিতাব রয়েছে আমাদের নেকির, সেটা নিয়ে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, অন্যথায় কোনোভাবেই মৌত থেকে শুরু করে বাকি যে ঘাটিগুলো রয়েছে এগুলো অতিক্রম করা সম্ভব নয়। এটা অনেক কষ্টকর, আমল করা সহজ কিন্তু ওই বিষয়গুলো আসলে অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন কিছু কাজ করেছিলেন যেই কাজগুলো তার পূর্বে আর কেউ করেনি, আর সেই কাজগুলো ছিল প্রশংসিত। সেই কাজগুলো কী ছিল আমরা শুনব। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ব্যক্তি ছিল, সর্বপ্রথম তার চুলই সাদা হয়েছিল, এর পূর্বে আর কোনো ব্যক্তির চুল সাদা হয়নি। এর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন, শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন, এরপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হ্যাঁ তারা ছিলেন, কিন্তু কারো চুল সাদা হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম তারই চুল সাদা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে, সর্বপ্রথম তিনি সাদা চুলে মেহেদি ও হিজাব লাগিয়েছিলেন। তিন নম্বর, সর্বপ্রথম তিনি সেলাই করা পাজামা পরেছিলেন। চার নম্বর, সর্বপ্রথম তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। পাঁচ নম্বর, সর্বপ্রথম তিনি আল্লাহর পথে জিহাদ করেছিলেন। নম্বর ছয়, সর্বপ্রথম তিনি বিশেষভাবে মেহমানদারি শুরু করেছিলেন। সাত নম্বর, সর্বপ্রথম তিনি শাড়ি তৈরি করেছিলেন, অর্থাৎ ঝুলের মধ্যে রুটি মিশিয়ে এক ধরনের খাবার রয়েছে, সেই খাবার সর্বপ্রথম তিনি খেয়েছিলেন। এরপর হচ্ছে, সর্বপ্রথম তিনি সাক্ষাতের সময় মানুষের সাথে মুআনাকা করতেন, অর্থাৎ কুলাকুলি করতেন দেখা হলে। এই যে সুন্নতটি রয়েছে যে কুশল বিনিময়ের এক উত্তম শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষ থেকে পেয়েছি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোনো মমিন ভাইয়ের সাথে, কোনো ব্যক্তির সাথে দেখা হতো, তখন তাকে জড়িয়ে ধরতেন, তার সাথে কুলাকুলি করতেন, মুআনাকা করতেন। এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক তৈরি হয়। তো এই বিষয়টা সর্বপ্রথম যিনি করেছিলেন সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সবচেয়ে বেশি যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে কুরবানি। কুরবানির ইতিহাস যদি আমরা দেখি, সর্বপ্রথম কে কুরবানি করেছিলেন, সর্বপ্রথম যিনি পশু কুরবানি দিয়েছিলেন সেটা হচ্ছে হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ভাইয়ের সাথে মোকাবেলা করতে গিয়ে, বা যখন উভয় ভাই কুরবানি দিলেন, তো হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বকরি কুরবানি দিয়েছিলেন। আর তখন নিয়ম ছিল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কুরবানি কবুল হবে সেটাকে জ্বালিয়ে দেওয়া হতো। তিনি যখন তার কুরবানি রাখেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আগুন এলো এবং সেটাকে জ্বালিয়ে দেয়। এরপর যদি আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তো আছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং সর্বোপরি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কুরবানি দিয়েছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 63টি উট তিনি নহর করেছিলেন, কুরবানি দিয়েছিলেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর মধ্যে পাওয়া যায় তিনি নিজে কুরবানি দিয়েছেন, এবং তিনি এইও বলেছেন যে এই কুরবানি আমার উম্মতের মধ্যে হতে যারা কুরবানি দিতে পারছে না তাদের পক্ষ থেকে আমি এটা দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মেয়ে রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারেও বলেছেন, হে ফাতেমা, কুরবানি করো তোমার পশুর, এবং এই দিন কুরবানি করাটা হচ্ছে উত্তম, এবং পশুর কুরবানির যে রক্ত রয়েছে এটা জমিনে পড়ার পূর্বে বান্দার গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয়। তো এই ইতিহাসটা আমরা যদি দেখি যে যুগে যুগে কুরবানি হয়ে আসছে, তো আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের মধ্যে হতে যাদেরকে আল্লাপাক সামর্থ্য দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের আমরা মালিক হয়েছি, আমরা যেন এই সুযোগটা হাতছাড়া না করি। এর মাধ্যমে এক তো হচ্ছে নিজের তাকুয়া অর্জন হয়, আল্লাহ তাআলার রাহে উৎসর্গ করার এক মন মানসিকতা তৈরি হয়, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যে নিজের সম্পদ বিসর্জন দেওয়ার যে মন মানসিকতা সেটা তৈরি হয়। তো এই বিষয়গুলো আমরা এই কুরবানির মাধ্যমে পেয়ে থাকি। তো সুতরাং আরও একবার রিকোয়েস্ট থাকবে, যাদের সামর্থ্য আছে এখনও, যারা আমরা কুরবানির পশু ক্রয় করেনি, এবং আরও একটি বিষয় রয়েছে, আপনার যদি সামর্থ্য থাকে সম্পূর্ণ একটি পশু ক্রয় করার, গরু বা উট, তাহলে আপনি সম্পূর্ণ একটি পশুই ক্রয় করুন। হ্যাঁ, তারপর যদি ছাগল দেওয়ার সামর্থ্য থাকে, বেড়া যদি দেওয়ার সামর্থ্য রাখে, তো এই বিষয়গুলো আপনারা দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, এবং সেই কুরবানি যেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যেন হয়। আল্লাহ তাআলা সেই পরিশুদ্ধ অন্তরে এই কুরবানি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষ করছি এই অনুষ্ঠান, মাদানী চ্যানেলের সাথে থাকবেন, এবং মাদানী চ্যানেলের যে অন্যান্য অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোও দেখবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।